ದಾಮೋದರ ಮಾಸಿ ಊರ್ಜ ಪ್ರದೋಕಾರಿ ಕಾಕಿ ಪ್ರದೋಕಾರಿ ಗೋವರ್ಧನ್ ಪೂಜಾ ಏನೋ ಅನ್ನಕೂಟ ಮಹೋತ್ಸವ একটি বিশেষ অঙ্গ। কয়েকদিন পূর্বে আমরা কৃষ্ণ ত্রয়োদশী তিথি পেয়েছিলাম, তখন কৃষ্ণ ত্রয়োদশী তিথিটি যে কৃত্য সেইটি সম্বন্ধে সামান্য কিছু আলোচনা করব। অনেকে মনে করেন যে কৃষ্ণ ত্রয়োদশী তিথিটা যার ভিতরে যমরাজের উদ্দেশ্যে প্রতিবিত্তাবিধানের বিধিবিধান আছে এটা সমস্ত সম্প্রদায়ের বলে মনে করে, কিন্তু তা নয়। শ্রী যমরাজ বৈষ্ণব শ্রেষ্ঠ এবং যমরাজের গৃহিণী যার নাম শ্যামলা, তিনিও পরমা বৈষ্ণবী। সুতরাং তাদের উদ্দেশ্যেই বৈষ্ণবগণ দিব্য ইত্যাদি দান করেন এবং তাদের পূজা ইত্যাদি করেন। সেইখানেই হরিভক্তি বিলাসে কৃষ্ণ ত্রয়োদশী কৃত্তম এই অনুষ্ঠানের মধ্যে ব্যবস্থা দিয়েছেন। কার্তিকে কৃষ্ণপক্ষে তু ত্রয়োদশ্যং নিশামুখে যম দীপং বহির্দদ্যা অপমৃত্যুর বিনশ্যতি। কৃষ্ণ ত্রয়োদশী কৃত্যের মধ্যে এটা একটা অঙ্গ। পদ্মপুরাণে বলছেন কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী সায়ংকালে গৃহের বাহিরে যম দীপ দিলে অপমৃত্যু ইত্যাদি ভয় বিনষ্ট হয়। একই ব্যাপার উদ্দেশ্য বিভিন্ন রকমের জন্য ফলটাও বিভিন্ন হয়। চাতুর্মাস ব্রত আমরা আলোচনা করছি, আমরা পালন করছি, আমরা করছি কেন? ভগবান প্রীত হবেন, খুশি হবেন, আমরা ভক্তি লাভ করব। হে ভগবান, তুমি খুশি হও, প্রীত হও, সেই জন্য আমরা চাতুর্মাস ব্রত ঊর্জ ব্রত পালন করছি। কিন্তু কর্মজড় স্মার্ত সম্প্রদায় তারাও চাতুর্মাস ব্রত পালন করেন, তাদের উদ্দেশ্য তা নয়। তারা স্বর্গে যাবেন বলে তারা চাতুর্মাস ব্রত করেন। এসব কথাগুলো স্মৃতিতে বর্ণনা আছে। অসহ্য হব এই চাতুর্মাস যাজি না, চাতুর্মাস ব্রত কর্মজড় স্মার্থ সম্প্রদায় তারা করেন স্বর্গে যাবেন বলে। কিন্তু কোন বৈষ্ণব বৈষ্ণবী তারা নিশ্চয়ই স্বর্গে যেতে চান না। তারা এমন জায়গায় যেতে চান যেখানে গেলে আর এই ধরাধামে প্রত্যাবর্তন হয় না, যেখানে গেলে ভগবানের কাছে থেকে তার সাক্ষাৎ সেবা লাভ হয়, সেটি তাদের উদ্দেশ্য। সুতরাং ব্রত বললেই সবটা এক হবে না, বৈষ্ণব একরকম করবেন আর কর্মজড় স্মার্তগণ শৈব সার্ত সৌর ইত্যাদি এরা আর এক রকম ভাবে করবেন, তাদের ফলটা সেই রকম হবে। কৃষ্ণ ত্রয়োদশী ওই ব্রতেতে মন্ত্রটা এখানে বলছেন, মৃত্যুনা পার্শ্বদণ্ডাধ্যং কাল শ্যামলয়া সহ ত্রয়োদশ্যং দীপদানাত সূর্যজ প্রিয়তামিতি। ত্রয়োদশীতে দীপদান করলে পার্শ্বদণ্ড ও শ্যামলা সহ সূর্যতলায় শ্রী যমরাজ প্রীত হন, খুশি হন। বৈষ্ণব যদি খুশি হন নিশ্চয়ই সে কাজ করা উচিত। আমরাও সেই জন্যেই বৈষ্ণব ভক্ত প্রত্যর্থে ভগবত প্রত্যর্থে আমরা সাধন ভজন ক্ষেত্রে যা কিছু অনুষ্ঠান সেগুলো করব। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে করলে ফলটা অন্যরকম হবে। কৃষ্ণ চতুর্দশী কৃত্তমের মধ্যে ওই রকম বলেছেন, সেখানেও বলছেন কার্তিকে কৃষ্ণপক্ষে তু না যুদ্ধের যে তিথি, যে দিনেতে অন্নকূট উৎসব হয় এবং গিরিরাজের পূজা ইত্যাদি হয়, সেই সম্বন্ধে বলছেন। শুক্ল প্রতিপদ কৃত্য স্কন্দ পুরাণে উক্ত হয়েছে অমাবস্যা না চতুর্দশী বিশ্ব প্রাতর গোবর্ধনম পূজ্য দূতঞ্চৈব সমাচারে তুষণীয় স্থা গাব পূজ্যাষ্ট দহ বাহনা। প্রাতঃকালে গোবর্ধনের পূজা করে দূত ক্রীড়া সমাচরণ করতে হয়, গোগনকে ভূষিত করে পূজা করবে, দহন পাত্রাদি ইত্যাদিও পূজা করবে। গিরিরাজ গোবর্ধনের পূজার কথা এখানে বলছেন। গিরিরাজ গোবর্ধনের শ্রীকৃষ্ণ দাস বর্জয়ং শ্রী গোবর্ধন ভূধর শুক্ল প্রতিপদী প্রাত কার্তিকে অর্ক্ষত্র বৈষ্ণবই। হে নৃপ, প্রতিপদ সংযুক্ত অমাবস্যায় গো পূজা করা উচিত। ওই প্রকার পূজা করলেই প্রজা গো ইত্যাদির বৃদ্ধি ঘটে। আর এখানে বলছেন বিষয় 32, কার্তিক মাসে শুক্ল প্রতিপদে কৃষ্ণদাস বর্জ গোবর্ধন গিরিকে পূজা করা বৈষ্ণবের অবশ্য কর্তব্য। প্রাতঃকালে গোবর্ধনের পূজা করে রাত্রিতে জাগরণ করবে, এইরূপ পাঠ স্থানান্তরে দৃষ্ট হয়। বলছেন যে অমাবস্যা প্রতিপদ সংযুক্ত, সেই প্রতিপদে সকালেই পূজার সারতে হবে গিরিরাজ গোবর্ধনের। অথবা গোবর্ধন পূজা বিধি, গোবর্ধন পূজা বিধি বলছেন। মথুরায়াস তথান অন্যত্র কৃত্বা গোবর্ধনং গিরিম গোমায়েন মহাস্থূলং তত্র পূজ্যো গিরির্যথা। মথুরায়াং তথা সাক্ষাৎ কৃত্বা চৈব প্রদক্ষিণম বৈষ্ণব ধাম সংক্রাক্ত মোদতে হরিসন্নিধ। মথুরা মণ্ডল ব্যতীত অন্যত্র পূজা করতে হলে গোময় দ্বারা বৃহৎ গিরি নির্মাণ পূর্বক প্রত্যক্ষ গোবর্ধন পূজাব তাহাতেই গিরিবরে পূজা করিতে হইবে। এটা লেখা আছে মথুরা অঞ্চল ছাড়া অন্য স্থানে গোময় দ্বারা গিরিরাজ প্রস্তুত করতে হবে। মথুরায় সাক্ষাৎ গোবর্ধনের পূজা করে প্রদক্ষিণ করলে হরিধামে গমন পূর্বক হরিসন্নিধানে আনন্দ লাভ হয়। মথুরা অঞ্চলে আর ওটা প্রয়োজন গিরিরাজকে সাক্ষাৎ ভাবে প্রদক্ষিণ করলেই হবে। পূজা মন্ত্র, গোবর্ধনের পূজার মন্ত্র এখানে দিয়েছেন। গোবর্ধন ধরাধার গোকুল ত্রাণ কারক বিষ্ণু বাহু কৃতশ্রায় গবাং কোটি প্রদো ভব। হে গোবর্ধন, হে ধরাধর, হে গোকুল ত্রাণ কারক, তুমি বিষ্ণু বাহু দ্বারা উত্থাপিত হয়েছিলে, আমাকে কোটি গো প্রদান কর। যিনি লোকপালগণের লক্ষ্মী স্বরূপিণী, এখানে গোবর্ধন পূজার মন্ত্র একটা এখানে বলা হয়েছে আমাদেরই গৌড়ীয় বৈষ্ণবাচার্য জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি পুরীতে চটক পর্বতে যে ব্যাস পূজা করেছিলেন, সে সময় যে গিরিরাজের পূজা করেছিলেন, সেসব সম্বন্ধেও গৌড়ীয় পত্র পত্রিকায় বহু কথা লিখিত হয়েছে। তিনি গিরিরাজ গোবর্ধনের যে যে মন্ত্রে পূজা করেছিলেন আমি এইখানে সেইটুকুই আপনাদের কাছে শুনিয়ে দিচ্ছি। তিনি এই মন্ত্র ছাড়াও গিরিরাজের গোবর্ধন আরও তিনটে মন্ত্রে সে সময় পূজা করিয়েছিলেন। নিজ নিকট নিবাসং দেহি গোবর্ধনত্তম, এই গোবর্ধন বাস প্রার্থনা দশকম দাসগোস্বামী, এই একটি মন্ত্র, এর অর্থ এই গোবর্ধন গিরিরাজ আপনি আমাকে অভীষ্ট আপনার নিকটে श्री राधाकुंड तटे बासस्थान प्रदान करुन। द्वितीय मंत्र এটা হলো রূপ গোস্বামীর প্রত্যাসঙ্গমে তং কুরু গোবর্ধন পুরাণ, এটা গোবর্ধনাষ্টক এক নম্বর রূপ গোস্বামীর। অর্থ হে শৈলরাজ গোবর্ধন, আপনি আমার মনোবাঞ্ছা অভীষ্ট পূর্ণ করুন। তিন নম্বর মন্ত্র প্রথয়েতু সদা শর্ম গোবর্ধন না, এ গোবর্ধনাষ্টক দ্বিতীয় নম্বর রূপ গোস্বামীর। হে গিরিরাজ গোবর্ধন, আপনি সর্বদা আমাদের মঙ্গল বিস্তার করুন। এই তিনটি মন্ত্রেতেও গিরিরাজের পূজা হয়েছিল চটক পর্বতে, চটক পর্বত পুরী, পুরীতে। এবং অন্নকূট মহোৎসব, তাই শ্রীমদ ভাগবত থেকে শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ ২৪ অধ্যায়ে এই প্রসঙ্গ বর্ণিত হয়েছে, সেটি আমি আপনাদের কাছে আলোচনা করছি। ভগবান অতি তত্রৈব বলদেবেন সংযুত অপশ্যন নিবসন গোপন ইন্দ্রজাগ কৃতোদ্যমন। সুখদেব এই প্রসঙ্গ বর্ণনা করছেন রাজা পরীক্ষিতের কাছে। হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ বলদেবের সঙ্গে ব্রজে বাস করতে করতে একদিন দেখতে পেলেন যে গোপগণ ইন্দ্রযজ্ঞের আয়োজন করছেন। বিভিন্ন দেব দেবীর পূজা হচ্ছে, তো স্বয়ং কৃষ্ণ জগৎকে তত্ত্ব দর্শন শিক্ষা দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছেন। তিনি কিভাবে উল্টো পাল্টা করছে লোক সেটা সহ্য করবেন? নন্দ মহারাজ অন্যান্য গোপগণকে নিয়ে ইন্দ্র পূজা করছেন, সর্বেশ্বরেশ্বর কৃষ্ণচন্দ্র জগৎকে শিক্ষা দিয়েছেন আধিকারিক দেব দেবী পূজা করে ভক্তি লাভ হবে না, মুক্তি লাভই হবে না, তার ভক্তি লাভ কি হবে? তাই এখানে তিনি কিছু ব্যবস্থা নিতে যাচ্ছেন। নন্দ মহারাজ ইত্যাদি এরা সব ইন্দ্রদেবের উদ্দেশ্যেই যাগযজ্ঞ করছিলেন, আয়োজন করছেন, হয়ে থাকে, বরাবর হয়ে আসছে। তদধিকোপি ভগবান সর্বাত্মা সর্বদর্শন প্রশ্রয়মান অত প্রচ্ছদ বৃদ্ধাদ নন্দ পুরুগমান। সর্বভূতান্তর্যামী সর্বসাক্ষী ভগবান এটা জেনেও নন্দ প্রভৃতি বৃদ্ধ গোপগণকে বিনয় অবনত ভাবে জিজ্ঞাসা করতে লাগলেন। বাবার কাছে একটা জিনিস জিজ্ঞেস করতে হবে, শুনতে খুব ভালো নয়, কিন্তু আদব কায়দা দুরস্ত, ভগবান হাত জোড় করছেন, হাত জোড় করে বাবাকে জিজ্ঞেস করছেন, বাবা হে পিত, আপনারা যে এই আয়োজন করছেন, কিসের আয়োজন? সবই জানেন তো ভগবান, বিশ্বান্তর্যামী সর্বভূতান্তর্যামী ভগবান সব জেনে বুঝে বসে আছে, কিন্তু তা হলেও নন্দ মহারাজের সঙ্গে আরো তো সব অনেক জ্যেষ্ঠ ব্যক্তিগণ সব তারাও তো ওই কর্মের মধ্যে আছে, সেই জন্য খুব বিনীত ভাবে জিজ্ঞাসা করছেন। কথ্যতাংনে পিতা কোয়ম সম্ভ্রমোব উপাগত কিং ফলং কস্য উদ্দেশ কেন বা সাধ্যতে মখ। ছেলে অতটুকু বাচ্চা, প্রশ্ন একেবারে অতি বুদ্ধিমান লোকের মতো, এবার আটঘাট বাঁধা প্রশ্ন, আপনাদের এই উদ্যোগ কোন বিষয়ের জন্য? যদি যজ্ঞের জন্য হয় তবে ওই যজ্ঞের ফল কি? একসঙ্গে অনেক প্রশ্ন। দেবতাই বা কে? কোন অধিকারী ব্যক্তি কোন দ্রব্য দ্বারা এই যজ্ঞ করবেন? এই সমস্ত বিষয় আমার নিকট দয়া করে বর্ণনা করুন। আমার খুব কৌতূহল হচ্ছে, অতএব হে পিতা সর্বনেচ্ছ আমার নিকট আপনি সমস্ত বিষয় বিস্তারিত ভাবে বলুন, আমি শুনতে আগ্রহী। এখানে কিসের আয়োজন হচ্ছে? যদি যজ্ঞের জন্য হয় সেই যজ্ঞের দেবতা কে? আর কোন অধিকারী ব্যক্তি কোন দ্রব্য ইত্যাদি মন্ত্র দ্বারা সেই যজ্ঞ করছেন? আমার শুনতে খুব আগ্রহ, আপনি দয়া করে বলুন। এতদ্রহী মহান কাম মজ্জং শুশ্রূষিত, আমি ভীষণ আগ্রহী। নহি গোপ্যং হি সাধুনাম কৃত্তং সর্বাত্মনামিয়। কিছুক্ষণ পরেই আবার ভগবান বলছেন, তাদের মনোভাব দেখছেন, প্রশ্ন করে কোন উত্তর পাচ্ছেন না, চুপ করে আছেন। দেখেই ভগবান বলছেন, যারা সর্বত্র আত্মদৃষ্টি সম্পন্ন, আত্মপর ভেদজ্ঞান রহিত, মৈত্রী ঔদাসীন্য বা বিদ্বেষ ভাব রহিত, এতাদৃশ সাধুগণ জগতে কোন কর্মই গোপন করেন না। বাবাকে লক্ষ্য করে বলছেন কথাটা, তারা উত্তর দিতে চাচ্ছেন না। সেই জন্যই কৃষ্ণ আবার এই কথাটা বলছেন, নাহি গোপ্যং হি সাধুনাম কৃত্তং সর্বাত্মনানি। আর যারা ভেদ দৃষ্টি সম্পন্ন, তারা যদিও উদাসীন ব্যক্তিকে শত্রুর ন্যায় বর্জন করেন, তার নিকটে মন্ত্রাদি গোপন রাখেন, তথাপি সুরিজনকে আত্মতুল্য বিশ্বাস করে থাকেন। আমি তো তোমাদের সুরি ছেড়ে তো কোন বিশেষণটা না আসবে ভগবানের জন্য? তিনি পুত্র, তিনি সুরি, তিনি মিত্র, তিনি আত্মীয়, সব বিশেষণ তার। কারণ আমি যদি আপনার নিজেরই হই তাহলে আমার কাছে গোপন করার কি প্রয়োজন? কথাটা হচ্ছে এই, অতএব আমি আপনাদের সুরিত বলে আমার নিকট মন্ত্রণা গোপন সঙ্গত নয়। আমার কাছে কিছু জন আপনারা গোপন করতে চাচ্ছেন, আমি সোজা সরল ভাবে প্রশ্ন করেছি আপনাদের কাছে জানবার জন্যে, চুপ করে আছেন আপনারা, উত্তর দিচ্ছেন না। তাতেই মনে হচ্ছে যে আপনারা কোনো জিনিস আমার কাছে গোপন করতে চাচ্ছেন। ছেলে তো যেসে ছেলে না, জ্ঞাত্বা অজ্ঞাত্বা চ কর্মাণি জনয়ম অনুতিষ্ঠতি বিদুষা কর্ম সিদ্ধিষ্যাৎ যথা না বিদুষো ভবে। আবার বলছেন কৃষ্ণ, জগতের লোক সব কেউ কেউ কর্তব্য বিষয়ে ফলাদি যাবতীয় বিষয়ে অবগত হয়ে কাজ করে, আবার কেউ কেউ অবগত না হয়েই কর্মের অনুষ্ঠান করেন। কিন্তু যারা বৃত্তান্ত সব জেনে শুনে বুঝে কর্ম করেন, তাদের কর্ম যেমন সুসম্পন্ন হয়, অজ্ঞ ব্যক্তির কর্ম তো তেমন হয় না। অতএব আপনাদের গতানুগতিক মার্গে না চলে সুরিতগণের সঙ্গে বিচার করেই কর্ম অনুষ্ঠান করা উচিত। সুরিতগণ মানে নিজে বড় শরীর, আমি আমার ছেলে, আমাকে না জানিয়ে করছো কেন? আমার সঙ্গে একটু পরামর্শই করো না, বলো না কি ব্যাপার। অজ্ঞ ব্যক্তির কর্ম তেমন হয় না, গতানুগতিক মার্গ মানে আমার বাপটা বিদ্যাটা এরকম করে এসেছেন, আমার পূর্বপুরুষরা এরকম করে এসেছেন, সুতরাং আমিও করছি। এখন পূর্বপুরুষরা যদি কিছু উল্টো পাল্টা করে এসেছেন, সেটা কি বদল হতে পারবে না? সম্পাদন করা উচিত। যদি সেটা অশাস্ত্রীয় হয়, যদি সেই অনুষ্ঠান অযৌক্তিক হয়, অসিদ্ধান্তকর হয়, তাহলে সেটাকে পরিবর্তন করা যায়, অসুবিধা নেই। আইনের কথা, শাস্ত্রের কথা, পূর্বপুরুষ করে আসছেন, এটা বড় কথা হলো না। বড় কথা হলো শাস্ত্রানুসারে হচ্ছে কিনা সেটা, যুক্তি তত্ত্ব সিদ্ধান্ত অনুসারে হচ্ছে কিনা সেটা, এটা হলো বড় কথা। গতানুগতিক মার্গটা কি? কতগুলো মেড়া যাচ্ছে সামনে, একটা ভেড়া বা মেড়া সে একটা লাফ লাফ মেরেছে খুব আনন্দে, আর পিছনে যতগুলো মেড়া ছিল সবগুলো একটা সেই পয়েন্টে গিয়েই লাফ মারছে। একে মানে গতানুগতিক মার্গ। লাভ দিয়ে কোথায় খানা করতে পড়বে না, কোথায় কি হবে, হাত পাবে সেটি নেই। একটা যখন আগে লাভ মেরেছে আর পিছনে যতগুলো আছে সেগুলো সব ঠিক সেই পয়েন্টে এসে লাভ মারছে, গতানুগতিক মার্গ এই। আরো কি বন্ধ বুঝি না, এতে উপকার আছে কি অপকার আছে বুঝি না, তা করলাম, আরে আরো দশজন করছে আমিও করলাম, এইরকম আর কি। তত্র তাবত ক্রিয়াযোগ ভবতাং কিং বিচারিত অথবা লৌকিক স্থলে পৃচ্ছত সাধু ভন্যতাম। আমি জিজ্ঞাসা করি, বাবা আপনাদের এই যে ক্রিয়া অনুষ্ঠান, এটা কি কোন শাস্ত্রাদি বিচারে অনুষ্ঠিত হচ্ছে? ধরেছে পয়েন্ট একবার, আগে একটুখানি বলে নিয়ে শেষকালে একবার আইন ধরে কথা, এটা কি কোন শাস্ত্রাদি বিচারে অনুষ্ঠিত হচ্ছে না লৌকিক আচারে এটা আপনারা করছেন? আমার যুক্তি সহকারে বলুন। ও বাবা, ছেলেটা আবার যুক্তিও জানে, যুক্তি সহকারে বলুন, অতটুকু বাচ্চা আবার যুক্তিও জানে। শাস্ত্রেরই কথা, আমি যা কিছু করব, যা কিছু শ্রবণ কীর্তন করব, সবটার পিছনে থাকবে তত্ত্ব সিদ্ধান্ত। ওটা ভুল কি ঠিক সেটা যাচাই করতে হবে আগে, তারপরে অনুষ্ঠান করব। আমার কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা কে বুঝিয়ে দেবেন? যদি আমার কাছাকাছি কোনো গুরু বৈষ্ণববর্গ থাকেন তারা বুঝাবেন, আর যদি আমার কাছে যদি শাস্ত্র আছে আমি যদি দেখে খুলে নিয়ে দেখে শুনে বুঝতে পারি সেও একটা। যদি সামনে সামনে কোনো আমার গুরু বৈষ্ণববর্গ কেউ নেয় তাহলে শাস্ত্রই আমার প্রমাণ, শাস্ত্র খুলে দেখব। যখনই শাস্ত্র খুললাম তখনই দেখলাম না রে বাবা সে তো ঠিক হচ্ছে না শাস্ত্র অনুসারে। আর যদি শাস্ত্র অনুসারে হয় সেটা শাস্ত্রেই লেখা আছে গীতার মধ্যে, তসমাৎ শাস্ত্রম প্রমাণান্তি কার্যাকার্য ব্যবস্থিত। এটা ভালো কি মন্দ এটা শাস্ত্র আলোচনা করলেই বুঝতে পারবে, শাস্ত্রই বুঝিয়ে দিয়েছেন সেটা কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা কল্যাণকারী আর কোনটা অকল্যাণকারী সবটাই বুঝানো আছে। সুতরাং শাস্ত্রই সেখানে প্রমাণ। তাই এখানে জিজ্ঞাসা করেছেন, এটা কি এই অনুষ্ঠানটা কি কোনো শাস্ত্রানুসারে হচ্ছে না তোমরা খেয়াল খুশি মতো একটা কিছু করছো? এত কথা বলবার পর নন্দ মহারাজ আর কি চুপ করে থাকতে পারেন? অনেক কথা বলে ফেলেছে বাচ্চা। শ্রী নন্দ উবাচ, নন্দরাজ বলছেন, পর্জন্য ভগবান ইন্দ্র মেঘাস্ত সাধুমূর্তয়া তেজি বর্ষন্তি ভূতানাম প্রীণনং জীবনং পায়া। একেবারে তার যা ছিল ভাঁড়ে সব বলে দিচ্ছেন, আরম্ভ করেছেন কেবলমাত্র। নন্দ মহারাজ বলছেন, দেখো বাবা ভগবান ইন্দ্রদেব পর্জন্য রূপী, আমরা যেখানে অনুষ্ঠান করছি ইন্দ্রদেব করছেন সেটা ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, ইন্দ্রদেব পর্জন্য রূপী, তার আগে একটা ভগবান লাগিয়ে দিয়েছেন, ভগবানই বলছেন ইন্দ্রদেবের বিশেষণ, তার পিছনে লাগিয়ে দিয়েছেন ভগবান। মেঘ সহ তারই প্রিয় মূর্তি স্বরূপ, সেই মেঘই স্থাবর জন্মাম ভূতগণের তৃপ্তি যেন মৃত প্রায় তৃণাদি প্রাণপ্রদ জল বর্ষণ করে থাকেন। নন্দ মহারাজের বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো এখানে তো হরি উদ্দেশ্য করছি, যার যোগ্য সেই ইন্দ্রের মহিমার কথা বলছেন। এখানে ইন্দ্রের কি ডিউটি, তিনি কি করেন, বাড়ি বর্ষণ করেন? সময় হয়েছে কি বর্ষণ না হলে তো চাষাবাদ হবে না, লোকে খাবে কি? কিন্তু বলবার সময় একটা ইন্দ্রের আগে একটা ভগবান শব্দ লাগিয়ে দিয়েছেন নন্দ মহারাজ। হে বৎস, তং তাত বয়ং অন্যে চ বাগ্মুচাং প্রতিনিশ্চরণ দ্রব্যৈস্তদ রেতসা সিদ্ধৈর যজন্তে ক্রতুভীর নরা। হে বৎস, কৃষ্ণকে বলছেন আমরা এবং অন্য মানবগণ সেই মেঘাধিপতি ঈশ্বর ইন্দ্রদেবকে তদীয় বৃষ্টিজাত ধান্যাদি দ্রব্য সম্পাদিত যোগ্য সমূহ দ্বারা আরাধনা করি। এটা সেই জন্য এই যজ্ঞ আরম্ভ হয়েছে, সেই ইন্দ্রের জন্য। কিন্তু রোজবার বেলায় দুটো বিশেষণ উল্টো পাল্টা লাগিয়ে দিয়েছেন নন্দ মহারাজ। নন্দ মহারাজ লাগাননি, বিদ্যা সরস্বতী তার মুখে রং ভুল কথা লাগিয়ে দিয়েছেন। ইন্দ্রদেবের বেলায় তার বিশেষণটা প্রথমে দিয়ে দিয়েছেন ভগবান, তারপরে আবার এদিকে একটা ঈশ্বর লাগালেন। জগতের লোক সবাই জীবন ধারণ করে, ত্রিবর্গ সম্পাদনে সমর্থ হয়। যদি বলো কৃষি প্রভৃতি লোকের জীবন পায়, তথাপি মেঘী ওই কৃষি প্রভৃতি কর্মের ফল সম্পাদন করে, লোকে কাজ করে। কিন্তু যদি বাড়ি বর্ষণ না করেন ইন্দ্রদেব, তাহলে কিসের চাষাবাদ হবে? সব শেষ হয়ে যাবে, জলে পুড়ে যাবে, চাষ আরম্ভই হবে না যদি সময় উপযোগী বর্ষণ না হয়। সুতরাং এ বিষয়ে আমাদের ইন্দ্রদেবের পরে নির্ভর করতে হয়। জয় এনাও বিসৃজে ধর্ম পারম্পর্যাগত নর কাম দেশাদ ভয়াল লোভাত সবই নপ্নোতি সৌবনম। যে ব্যক্তি এখন একটা নিষেধনামা জারি করে দিচ্ছেন নন্দ মহারাজ, যেটা কৃষ্ণের গায়ে খুব লাগবে, যে ব্যক্তি স্বেচ্ছা বিদ্বেষ ভয় লোভবশত কুল পরম্পরাগত এই ধর্ম পরিত্যাগ করেন, তিনি নিশ্চয়ই মঙ্গল লাভ করেন না। এই কথা বলে দিয়েছেন, আর যাবে কোথায়? উত্তর ঠিক ঠিক এসে যাচ্ছে। এবার বাবা আবার এখন উল্টো পাল্টা বলে ফেললেন, শ্রী শুক উবাচ। এখন সুখদেবের বলা বলার পালা, তিনি বলছেন বচন নিসম্মানন্দ তিনি এই কথা শুনে বাবাকে বলছেন নন্দ মহারাজকে, খুব ক্রোধ রাগ হয়েছে কৃষ্ণের এই কথা শুনে। বাবা এরকম কথা বলছে, নন্দ মহারাজ এবং অন্যান্য ব্রজবাসীগণের এইরূপ বাক্য শ্রবণ করে ইন্দ্রের ক্রোধ উৎপাদন দ্বারা তাকে গর্ব পর্বত থেকে অবতরণ করার জন্য নন্দ মহারাজকে বলতে লাগলেন। যার জন্য যজ্ঞ হচ্ছে সে লোকটা তো হলো কর্মচারী একজন, আর মালিকের কাছে এইসব কথাগুলো আসছে, সমগ্র জগতের মালিক তার কাছে কথাটা এলো, তার এক কর্মচারী, তার কর্মচারীকে মালিকের মতো সব সম্মান দিচ্ছে। ইন্দ্রের পরে রাগ হয়েছে কৃষ্ণের, তাই নন্দ মহারাজকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন কৃষ্ণ, কর্ম না জায়তে জন্তু কর্ম নৈব গৃহীয়তে সুখম দুঃখম ভয়ং সেমং কর্ম নৈবা বিপদ্যতে। কৃষ্ণ বলছেন সমস্ত ব্রজবাসীগণকে শুনিয়ে, বাবাকে তো বলছেন সব ব্রজবাসী আর যারা যারা আছেন সব সকলকে লক্ষ্য করে বলছেন, হে পিত, ইহলোকে জীবগণ কর্মবশতেই জন্ম মৃত্যু সুখ দুঃখ ভয় শুভাশুভ লাভ করে, কর্মই তার জন্য দায়ী। আবার বলছেন অস্তিত্বের ঈশ্বর আকস্মিক অনুপন্ন কর্ম নাম কর্তার ভজতে সৌপি নহ চকর্তু প্রভুরীশ, যদিও অপরের কর্মফলদাতা একজন ঈশ্বর আছেন তথাপি তিনি কর্মপ্রভৃতি অন্য কোন বস্তুকে অবলম্বন করেই তো সবকিছু করেন, কর্ম না করে কারো ফল পেতে দেখা যায় না, কর্ম করলেই তো ফলটা পাওয়া যায়, সে ভালো ফলই হোক আর খারাপ ফলই হোক, কিন্তু তার সেটা কর্মের দ্বারাই সম্ভব হয়। কিম ইন্দ্রেণেহ ভূতানাং স্বস্য কর্মানুবর্তিনাম অনিশে নন্যথা কর্তুম স্বভাব ভীত ইন্দ্রেণাম, ইহলোকে জীব মাত্রই কর্মানুবর্তী, কর্ম না করে কেউ থাকতে পারে না সংসারে, তাকে কর্ম করতেই হবে, তাদের সেই প্রাক্তন সংস্কার জন্য কর্মের অন্যথা করতে ইন্দ্র সমর্থ নয়, সেই কর্মের অন্যথা করতে ইন্দ্র সমর্থ নয়, অতএব ইন্দ্র দ্বারা আমাদের কি প্রয়োজন, স্বাস্থ্য কর্মফল সবাই ভোগ করে, এখানে ইন্দ্র কি করবেন, মানে যেমন করবে যেমন কর্ম করবে তেমনি ফল পাবে, এখানে আবার অন্য কিছু আছে নিচে নবী যুক্তি তর্ক এমন টেনে আনছেন কৃষ্ণ, সব মানুষ কর্মের দ্বারা আবদ্ধ, কর্ম করলে তার ফল পায়, ভালো কাজ করলে ভালো ফল পায়, খারাপ কাজ করলে শাসন পায় খারাপ ফল পায়, এ বিষয়ে ইন্দ্রের কি বাহাদুরি আছে, এই বলছেন আর কি, ইন্দ্রের বাহাদুরি কি আছে, স্বভাবতন্ত্র হি জন স্বভাব অনুবর্ততে স্বভাব স্বভাবস্থান ইদং সর্বং সদেবা সুরমানুষন, জীব মাত্রই স্বভাবের অধীন এবং অনুবর্তী, দেবাসুর মানব সঙ্গে এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড স্বভাবেই অবস্থিত আছে, স্বভাব আর অভাব দুটো জিনিস শাস্ত্রে বলা আছে, জগৎটা অভাব দিয়ে তৈরি আর স্বভাব মানে যেখানে কোনো অভাব নেই, সমস্ত জগৎটাই অভাব দিয়ে তৈরি, অভাব দিয়ে গড়া দুঃখ দিয়ে গড়া, এখানে সুখ শান্তি খুঁজতেই পাওয়া যাবে সঙ্গে সঙ্গে হবে না, তা দেহানুচ্চার বচান জন্তু প্রাপ্যত সৃজতি কর্মণা শত্রু মিত্র উদাসীন কর্মৈব গুরুরীশ্বর, জীব কর্মবশেই দেবতির যোগাদি বিবিধ দেহ লাভ করে, জীব কর্ম ফলেই বৃক্ষতৃণ গুল্মলতা আকি পশু জন্মগ্রহণ করে, সেই কর্মবশেই পুনরায় আবার সেই শরীর ত্যাগও করে, সুতরাং কর্মই শত্রু মিত্র এবং উদাসীন স্বরূপ, কর্মের দ্বারাই সবগুলো ঘটছে, সুতরাং কর্মই গুরু, সুতরাং কর্মই ঈশ্বর এবং কর্মের অধীনে ফলদান করেন বলে কর্মই বস্তুত ঈশ্বর পদ পাচ্ছে, কর্মের দ্বারাই সবটা নিয়ন্ত্রিত হচ্ছে, এসব বিষয়ে বহু আলোচনা আছে, আমাকে শেষ করতে হবে এক ঘন্টার মধ্যে। তসমাৎ সম্পূজয়েৎ কর্ম স্বভাবস্থ সকর্মকৃৎ অন্যসা যেন বর্তেত তদেবস্য হি দৈবতম, অতএব ব্রাহ্মণাদি বর্ণে অবস্থান করে স্বস্ব বর্ণবিহিত কর্মরত থেকে কর্মেরই আবাহন কর, কর্মই করে চল। যার আশ্রয় সুখে জীবিকা নির্বাহ হয় উভয়ই তো মানবগণের দেবতা, সোজা কথা। যার আশ্রয়ে থেকে ঠিক ভালো ভালো ভাবে আমাদের জীবিকা নির্বাহ হয় তিনি তো আমাদের উপর হল, আবার কি ভালো কর্ম করলে ভালোভাবে এই হবে? আজীবৈকতর ভাব যস্তন্ন উপজীবতি ন তস্মাৎ বিন্দতে ক্ষেম যারান্নার্যসতি যথা। অসতী নারী স্বামীর আশ্রয়ে থেকে পরপুরুষের সেবা করলে যেমন মঙ্গল ভাগিনী হয় না, সেই রূপ মানব এক বস্তুকে জীবনোপায় রূপে অবলম্বন করে অন্য বস্তুর সেবা করলে কখনোই কল্যাণ ভাগী হতে পারে না। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, ফল অন্যরকম হয়ে যাবে। ভগবান নিজেও বলছেন আমি কর্ম ফল দেই না, লোকে আমাকে কর্মফলদাতা বলে তো, কিন্তু আমি তো কর্মফলদাতা নই। গীতায় তিনি প্রতিবাদ করছেন কৃষ্ণ অর্জুনকে যে বলছেন, অস্বীকার করে গেলেন, আমি কর্ম ফল দেই না কাকু। তাহলে যে যেমন কর্ম করে সে তেমন ফল তার পায়, যে চাষা আলস্য করে বীজ বপন করে পক্ষশ্রেষ্ঠ পাবে যে কোথায়, যুক্তির কথা। কৃষ্ণ নিজে অস্বীকার করে যাচ্ছেন, অর্জুনকে বলছেন ন প্রত্যেকটং ন কর্মাণি লোকশাস্ত্রে যতি প্রভু ন কর্ম ফল সংযোগ স্বভাবস্তু প্রবর্তন্তে। গীতার মধ্যে বলছেন কৃষ্ণ অর্জুনকে, এই বিষয়ে আমার কোনো কর্তৃত্ব নাই অর্জুন, এতে আমি কর্ম ফল সংযোগও করি না, জীবের যে কর্মের ফল সে নিজেই ভোগ করে। নাম কর্মানি রিম্পন্তি নামে কর্ম ফলে স্পৃহা ইতিমাং যোগি জানাতি কর্মভীর নসবুদ্ধতি। কর্ম আমাকে বানতে পারে না, আমি কর্মবশযোগ্য নই। নামে কর্ম ফলে স্পৃহা, যদি তুমি আমাকে কর্মের ফলটা দিয়ে দাও আমি নিতে বাধ্য নই। অর্জুনকে বলে দিচ্ছে আমার আমাকে যারা এইভাবে জানে তারাই ঠিক আমার তত্ত্বদর্শী। এরকম বহু শ্লোক আছে যেখানে কৃষ্ণ অস্বীকার করে যাচ্ছেন, তাহলে তোমাকে ভজনা করবো কেন প্রশ্ন হতে পারে। তুমি যদি কোনো কর্মফল না দাও তাহলে তোমাকে ভজনা করবো কেন, তোমার সাধন ভজন করবো কেন। কৃষ্ণ বলছেন আমি তো উপরওয়ালা, তো এই জন্য তোমরা করতে বাধ্য আছো, আমি ওগুলো দেখাশোনা করি না, ওগুলোর জন্য লোক আছে আলাদা, আমি উপরওয়ালা। তারপরে কৃষ্ণ আবার বলছেন বর্তেত ব্রহ্মণা বিপ্র রাজন্য রক্ষয়া ভুব বৈশ্যস্তু ভর্তয়া জীবে ক্ষুদ্রস্তু বিজসী ভয়া। ব্রাহ্মণ দেব ক্ষত্রিয় পৃথিবী পালন বৈশ্য কৃষি বাণিজ্য পশুপালন এবং শূদ্র দ্বিজ সেবা দ্বারা জীবনযাত্রা নির্বাহ করবেন, আইনে আছে এটা ভাগ। কৃষি বাণিজ্য গোরক্ষা কুশিদ দুর্জ উচ্চতে বার্তা চতুর্বিধা তত্র বয়ং গোভৃত্তয়োর নিশম। কৃষি বাণিজ্য গোরক্ষা এবং কুশিদ এই চারটি বৈশ্যের জীবিকা। কুশিদ কে কি, কুশিদ কাকে বলা হবে? টাকা সুদে খাটানো, এটা বৈশ্য পরিস্থিতি আছে। কৃষ্ণ বলছেন এই কথাটা অন্যের নয়, কৃষ্ণেরই কথা, শাস্ত্রে অন্যান্য জায়গাও আছে এই কথা। কুশির এই চারটি বৈশ্যের জীবিকা হলেও আমরা তার মধ্যে সর্বদা কেবলমাত্র গোরক্ষাকেই জীবিকা রূপে অবলম্বন করেছি। বৈশ্য পরিস্থিতির মধ্যে চারটে আছে, কৃষি গোরক্ষ বাণিজ্য বৈশ্যকর্ম স্বভাবজন, তার মধ্যে আমরা গোরক্ষাকেই আমাদের উপজীব্য বলে মনে করেছি। সপ্তম রজস্তম ইতি স্থিত প্রত্যন্ত হেতম রজস পদ্ধতে বিশ্বম অনন্য অন্যান্য বিবিধম জগৎ। সত্য রজ তম তম এবং তমগুণ যথাক্রমে জগতের স্থিতি সৃষ্টি এবং বিনাশের কারণ। তন্মধ্যে রজগুণে বিশ্ব উৎপন্ন, পশ্চাৎ প্রাণী জগতের সৃষ্টি ইত্যাদি হয়। রজসা প্রেরিত মেঘা বর্ষন্তি অম্বনি সর্বত্র প্রজা সত্ত্রৈরেব সিদ্ধন্তি মহেন্দ্র কিং করিষ্যতি। তবে যদি এটা আপসেই হয়ে আসছে আইন অনুসারে, তাহলে মহেন্দ্র মানে ইন্দ্রদেব এ বিষয়ে কি করবেন? ইন্দ্রদেবের কি বাহাদুরি এ বিষয়ে? মেঘরাশি ওই রজগুণে চালিত হয়ে সর্বত্র বায়ু বর্ষণ করে এবং ওই জল দ্বারাই প্রজাগণ জীবন ধারণ করেন। প্রজা রক্ষা বিষয়ে ইন্দ্রের কি কার্য, কি বাহাদুরি? আমরা বনবাসী সর্বদা বন পর্বতাদিতেই বাস করি। অতএব আমাদের নগর জনপদ কিংবা গৃহ মঙ্গলজনক নয়। খুব পাকা বিল্ডিং করব, খুব আমাদের চলে না। আমাদের সমস্ত দেখতে হবে যেখানে গাভী গোবৎসের খাবার দাবার বেশি আছে সেই সব জায়গায় আমাদের বাস করতে হবে। তসমাৎ গবাঙ্গ ব্রাহ্মণ অদৃশ চার বুঝছেন এখানে। অতএব গো ব্রাহ্মণ এবং পর্বতের উদ্দেশ্যে যজ্ঞ আরম্ভ করা যাক। আসুন, ওই ইন্দ্রযজ্ঞের যা কিছু জিনিস ওই দিয়েই যজ্ঞ করবেন তিনি। আয়োজন তো সব হয়ে গেছে, ইন্দ্রের পূজা করতে দেবেন না, ওটাকে বন্ধ করে দিলেন। দিয়ে বলছেন কি, অতএব গো ব্রাহ্মণ এবং পর্বতের উদ্দেশ্যে যজ্ঞ আরম্ভ করা যাক। আসুন, এত কথা বলে বুঝিয়ে বাবাকে এতে রাজি করাচ্ছে। ইন্দ্রযজ্ঞের উপকরণ রাশি দ্বারা এই যজ্ঞের অনুষ্ঠান করা হোক, এটাই আমার ইচ্ছা। ওই রকম ধরনের ছেলের এত যুক্তিপূর্ণ কথা ইন্দ্র দেবের পূজা বন্ধ করা এ আর না করে পারেন নন্দ মহারাজ? পায়স থেকে আরম্ভ করে মুদগ সুপ পর্যন্ত গোধূমজাত পিষ্টক শুষ্কুলি প্রভৃতি পাক করা হোক, এসব নাম শুনলেই জিভে জল আসবে, কেউ লোকটপ করবেন না। পায়স থেকে আরম্ভ করে মুদগ সুপ গোধূম যত পিচটক শুষ্কুলি প্রভৃতি পাক করা হোক, ব্রজবাসী সমস্ত দহন যত যত দুগ্ধ যদি সব এখানে আনা হোক। সমস্ত ব্রজবাসী গণে যাত ব্যাপার নয়, সব নিয়ে আসা হোক এখানে। ব্রহ্মবাদী ব্রাহ্মণগণ অগ্নিতে যথাযথ হোম করতে আরম্ভ করুন। দাহ্যর কাজ পানীয় সুযোগ সকন্দর কন্দ বলছেন। ব্যাপারটা কি, এই যে অদ্রি গিরিরাজ গোবর্ধন, তিনি হরিদাস বর্জ, হরিদাস গণের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, শ্রেষ্ঠ বললে যা মানে হয়। হরিদাস বর্জ মানে তাই, এটা একটা স্বরূপ, তার মানে ভক্তভাব। আবার ইনি ভগবান স্বয়ং, এইখানে তার বিচারটা এসেছে, দুটো ভাব। আবার ইনি স্বয়ং ভগবান অভিন্নতনু, সেই জন্য বলছেন কৃষ্ণ একটা বৃহৎ শরীর ধারণ করছেন ওই গিরিরাজের। বলছেন আমি গিরিরাজ, আমি গিরিরাজ যখন বলেছেন তখন তিনি তাই স্বয়ং। আবার গিরিরাজের ভাগটা হচ্ছে তিনি ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত, হরিদাস ভর্য। যা কিছু সব উপহার দিচ্ছেন, পূজা পুজো উপহার সব হাত বাড়িয়ে উড়িয়ে নিচ্ছেন, গিরিরাজ হাত বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছেন, ভয়ঙ্কর কথা। পাহাড় আবার কথা বলে, ভগবান গিরিরাজ হয়ে গেলেন, হয়ে গিয়ে হাত বের করেছেন, যা যত পূজা দিচ্ছে সব নিয়ে নিচ্ছেন, সকলে দেখছে, এটা না দেখবার কিছু নয়, ব্রজবাসীগণ সকলেই দেখছেন যে হাত বাড়িয়ে বাড়িয়ে সব নিয়ে নিচ্ছেন। দুই মূর্তি, এক মূর্তিতে হাত বাড়িয়ে উড়িয়ে নিচ্ছেন, আর এক মূর্তি এইভাবে গিরিরাজকে প্রণাম করো, এই মন্ত্র বলে প্রণাম করো, এদিকে প্রণাম করাচ্ছেন, আর এক মূর্তিতে ওদিকে হাত বাড়িয়ে উড়িয়ে নিচ্ছেন। অদ্ভুত ব্যাপার ভক্ত ভগবানের, অদ্ভুত ব্যাপার, একটা ভক্ত ভাব। আর এখানে দুজনেই ভগবান, হাত বাড়িয়ে যিনি নিচ্ছেন তিনি ভগবান, আবার এখানে ভগবানই আবার শিক্ষা দিচ্ছেন এই মন্ত্রে প্রণাম করো, এই সঙ্গে সবাই প্রণাম করি। কৃষ্ণ নিজেই যেন নিচ্ছেন আবার নিজেই খাচ্ছেন। ব্রজবাসীগণের সঙ্গে মিলিত হয়ে, মিলিত হয়ে নিজেই নিজকে প্রণাম করলেন, এই বলছেন এখানে। তা নিজেই নিজকে প্রণাম করছেন, তো অন্য মূর্তি ধারণ করেছেন তিনি, আবার এখানেও সব দিচ্ছেন, তাই বলছেন নিজেই নিজকে প্রণাম করছেন। গোপগণকে বলতে লাগলেন, ওই দেখো মূর্তিমান গোবর্ধন গিরি আমাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করছেন, ওই যে হাত বাড়িয়ে উড়িয়ে নিচ্ছেন, দেখো দেখো গিরিরাজ কিরকম আমাদের কত স্নেহ করেন, কত ভালোবাসেন, হাত বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছেন। এই গোবর্ধনই এবার সাবধান করছেন, তোমরা যদি এই গিরিরাজকে যদি সাধারণ পাহাড় মনে করো অপরাধ হবে, ভক্তকেও অবজ্ঞা করা চলবে না, ভগবানকেও অবজ্ঞা করা চলবে না। যদি একে ভক্ত মনে করো তাহলে এমনি হেল্লা ফেল্লা নন, তাহলে এর প্রতি তোমাদের রাখতে হবে। আর যদি স্বয়ং ভগবান বলেই মনে করো তাহলেও তার প্রতি শ্রদ্ধা রাখতে হবে, যদি না করো সাবধান করছেন এখানে। এই গোবর্ধনই ইচ্ছানুসারে সব পাদি রূপ গ্রহণ করে অবজ্ঞাকারী বনবাসী জীবগণকে বিনাশ করবেন, যদি তোমরা এর প্রতি শ্রদ্ধা না রাখো। অনেক কথা, আমরা নিজের এবং গোসংহের মঙ্গলের জন্য এসো আমরা সবাই মিলে আবার প্রণাম করি একে, আবার প্রণাম শেখাচ্ছেন, প্রণাম অনেকবার হয়ে গেছে। শ্রীকৃষ্ণ কর্তৃক আদিষ্ট হয়ে গোপগণ সেই রূপে পর্বত গো এবং ব্রাহ্মণগণের পূজা যজ্ঞ সম্মুখ রূপে আচরণ করে কৃষ্ণের সঙ্গে ব্রজে প্রবেশ করলেন, অনুষ্ঠানটা করলেন, ভগবান জগৎকে শিক্ষা দিলেন এই গিরিরাজ গোবর্ধন আমার কত প্রিয়, ভক্ত তো প্রিয় ভগবানের, সব শিক্ষাটাই তো ভগবানই জগৎকে দিচ্ছেন, শাস্ত্রের মাধ্যমে তার ভক্তের মাধ্যমে সব সব সর্বভাবে সেই শিক্ষা আমরা যদি ইচ্ছা করি ঠিকই গ্রহণ করতে পারি, কিন্তু ভগবানের সব আদেশ সব বাণী আমরা কি ঠিক ঠিক ভাবে মেনে নিতে পারছি, সম্ভব হচ্ছে না। তো মাঝখানে তো অনেক বাধা বিপত্তি, আমাদের দিমাগ, আমাদের অহংকার, জড় অহংকার, নম্ব দর্প অভিমান অহংকার, আমাদের ভুল বোঝাবুঝি, ঈর্ষা হিংসা মাৎসর্য সব এসে যাচ্ছে, লাভ পূজা প্রতিষ্ঠা সব এসে যাচ্ছে, যার জন্যে সবটাই উল্টে যাচ্ছে। সব থেকে বড় জিনিস হচ্ছে সরলতা, আন্তরিকতা, সেইটাই হলো সম্মান। আমাদের ভক্তের সব থেকে বড় গুণ সরলতা, আর যেমন সব থেকে বড় জিনিস। ব্রাহ্মণের শ্রেষ্ঠ গুণ, দ্বাদশ গুণ যুক্ত ব্রাহ্মণ, তারও শ্রেষ্ঠ গুণ হলো সরলতা, আন্তরিকতা। ভক্তরও তাই, সেই কথাই জগৎকে শিক্ষা দিচ্ছেন ভগবান। সরল ভাবে সবটাকে বুঝতে হবে, মেনে নিতে হবে। তার ভিতরে প্রাকৃত জগতের কোন যুক্তিতর্ক আনলে হবে না, যুক্তিতর্ক আনলে আমি নিজেই বঞ্চিত হব। জানবার জন্য বুঝবার জন্য তত্ত্ব জিজ্ঞাসা ভালো কথা, কিন্তু যখনই তার পিছনে বিদ্যাবুদ্ধি পরীক্ষা, জ্ঞান পরীক্ষার যদি কোন রকম এ থাকে, অপচেষ্টা থাকে, তাহলে কিছুই হবে না, হলো না। সহজ সরল ভাবে এই প্রশ্ন আসবে, গুরুবর্গের বিদ্যাবুদ্ধি পরীক্ষা কি আমরা করতে পারি, আছে ক্ষমতা? শাস্ত্রে বলা হয়েছে, এই গ্রন্থতে বলা হয়েছে, স্মৃতি গ্রন্থতে হরিভক্তি বিলাসের মধ্যে আছে, গুরু শিষ্যকে পরীক্ষা করবেন এক বৎসর, আবার শিষ্য পরীক্ষা করবে গুরুকে এক বৎসর, তারপরে এইসব লাইনে আসবে। আচ্ছা, গুরু তো পারেন পরীক্ষা করতে শিষ্যকে, কিন্তু শিষ্য মহাশয় মহাশয় কি করে পরীক্ষা করবেন গুরুকে, তার কতটুকু ইয়ে আছে, ক্ষমতা আছে? বাহ্য আচরণ আচরণ গুলো মোটামুটি বোঝা যাবে, কিন্তু গুরুর অন্তর্দর্শন কি করে পরীক্ষা করবেন? একজন অবাচীন ব্যক্তি, না জানা ব্যক্তি, অজ্ঞান ব্যক্তি, তিনি কি করে ওটাই করবেন? ওই বাহ্যের কথাই বলা আছে, অন্তর্দর্শন বুঝবার কোন ক্ষমতা সাধারণ মানুষের নাই। রতনে রতন চেনে কথাটা, ভক্ত ভক্তকে বুঝতে পারবেন, অভক্ত ভক্তকে বুঝবেন কি করে? ভক্ত ভক্ত অভক্ত সকলকে বুঝবেন, কিন্তু অভক্ত ভক্তকে কি করে বুঝবেন, তার অধিকার নির্ণয় করবেন কি করে? ওটা নয়, বাইরে এটুকু, তার যতটুকু সম্ভব সেটুকু। সব জায়গায় তো বিচার আছে, হিসাব আছে। তা আমরা যদি সহজ সরল হই, সহজ সরল হওয়া মানে ঠিক তত্ত্ব দর্শন জানা বোঝা। কেউ আমি বুঝিয়ে দিলাম, আমি খুব বোকা লোক, আমাকে বুঝিয়ে পারলে, এটা কি সর্বতম লক্ষণ? নিশ্চয়ই নয়। তাহলে আমি প্রতারিত হব, সেখানেও ভগবত করুণা প্রাপ্তি হতে হবে। ঠাকুর আমায় জানিয়ে দাও, বুঝিয়ে দাও, আমার তো কোনো জ্ঞান নাই, কোনো বিদ্যা বুদ্ধি নাই, কোন শক্তি সামর্থ্য নাই, তুমি জানিয়ে দাও, বুঝিয়ে দাও, কি এমন কথাটা থাকবে? বেদের উপনিষদের ভিতরে প্রতিজ্ঞা আছে, মৃত্যুর নাম মৃতঙ্গময়, মানে কি হলো? হে ভগবান, হে গুরুদেব, আমি সর্বতোভাবে অনিত্য বস্তুতে আসক্ত, আমাকে সত্যের সন্ধান দাও, জানিয়ে দাও, বুঝিয়ে দাও। হে গুরু, হে ভগবান, আমি সর্বত ভাবে অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত, আমাকে জ্ঞানালোক প্রদান করো, হে গুরু, হে ভগবান। আবার বলছেন কি, মৃত্যুর নাম মৃতঙ্গময়, হে গুরু, হে ভগবান, আমি সর্বতভাবে মৃত্যু দশাগ্রস্ত, আমাকে অমৃতের সন্ধান দাও। ঠিক এই প্রার্থনা গুলো রাখতে হবে তো, জানি না, বুঝি না, আমাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, সবটাই এই প্রশ্ন এইভাবে রাখতে হবে। সময় হয়ে গেছে, এইখানেই রাখছি আজকে। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংসং সংহিতায়াং বৈয়াসিকং দশমস্কন্ধে ইন্দ্রমহভঙ্গো নাম চতুর্বিংশোঽধ্যায়ঃ। মনসাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পারানুবর্তে করি নাম সংকীর্তন, এমনটা বলতে হবে, সব জায়গায় চলবে না। আচ্ছা দেখো আবার একটা ঘুরিয়ে বলি, ভক্তিবিনোদ ঠাকুর গান গাইলেন শ্রী রাধা কৃষ্ণ পদ কমল বিমল, প্রথমের দিকে সাধকদের মতো এই কথাগুলো বলে গেলেন, শেষকালে আমি ভাগ্যহীন দিন অচিন না জানি বা কথিলে নিজ গুণে না তো কর্ম আত্মসাধুদের, তারপরে সিদ্ধ দেহ দিয়া বৃন্দাবন মাঝি সেবামৃত করদান, বুঝলো না এই কেউ চাইছেন প্রার্থনা করছেন, কিন্তু লাইনটা তো ভক্তিবিনোদ ঠাকুরের নিজস্ব ব্যাপার, ইয়া প্রেম মত করি মরে শুনে নিজের অযোগ্য কিং করে বিনোদ ধরি চেপায়, যিনি বলবেন তিনি ওই লাইনটা বলতে পারবেন না, তো তুমি যদি মুরলী মত করি করেন তিনি ওটা বলতে পারবেন না, কেন তার বন্ধুদের অধিকার নেই, তো তিনি তার অধিক এই ব্যক্তি, তিনি কি লড়িতাশকের অযোগ্য কিং করি ভক্তিবিনোদ ঠাকুর, তার যোগ্যতা তার ক্ষমতা ছিল তিনি বলেছেন ওটা, তিনি ওই লাইন কাম কেন বলছেন, আসলে যার অধিকার আছে সেই অধিকার অনুসারে সেইটা করতে, দলিত সখীর অযোগ্য কেন করি আমি বলতে পারবো না, আর পাঁচজন সাধারণ মানুষ বলতে পারবে না, বলবার ক্ষমতা নেই, দলিত সখীর যে কেন করি তার যে ক্ষমতা অধিকার সেটা তো আমার নয়, তাহলে আমি কেন বলতে যাচ্ছি ওটা মিথ্যা কথা বাজে কথা, কে দলিত সখী তার অযোগ্য কেন করি, কে তার কি কাজ আছে ডিউটি আছে সেবা আছে সে সম্বন্ধে কোনো যদি কোনোদিন আমার সৌভাগ্য হয় তখন আমি গুরু বৈষ্ণবগণের আনুগত্যে ওটা বলবো, ওলাই আমার নয়, সব জায়গায় বললেই তো গায়ের জোর তো সব জায়গায় চলবে না, বিচারের কথা এগুলো, এমন বিচার করেছেন ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনের ভিতরে বহু জায়গায় রয়েছে, মানে নিজের পরে সংখ্যা গানে গালাগালিটা নিজের পরে ভক্তিবিনোদ ঠাকুরের দায় পড়েছিল, এই হারঙ্গেদা বদনাই সেই আমরা এই আমাদের জন্য ওই গান লেখা হয়েছে, সেখান তো কই করতে শুনি না, আমার জীবন সাদা পাপে রত না ইক পুণ্যের লেশ পরে রে উদ্বেগ দিয়াছি যে কত দিয়াছি জীবের ক্লেশ, নিজ সুখ লাগি পাপে না হিডরি বায়াহীন স্বার্থ কর, পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাসি পর সুখ দুঃখ কর, অশেষ কামনা হৃদিমা জীবন ক্রোধিদম্ব পরায়ণ মদমত্ত সদা বিষয়ে মোহিত হিংসা গর্ব বিভূষণ, নিদ্রালস্য হত সুকার্যে বিরত অকার্যে উদ্যোগী আমি, প্রতিষ্ঠা লাগিয়া সাক্ষ্য আচরণ লোভহত সদা কামি, এহেন দুর্জন সজ্জন বর্জিত অপরাধী নিরন্তর, শুভ কার্য শূন্য সদা নর্তমনা নানা দুঃখে জরজর, ভক্তিবিনোদ ঠাকুর এই কথাটা তিনি লিখেছেন, শুভমত ভক্তিবিনোদ ঠাকুরের ঢালে পড়ে যাবে সে কীর্তন আমি করি কেন, গুরুদেব শুধু কেবল আমারই মানবার বস্তু, গুরুদেবের প্রতি যে আমি এ আরোপ করব সেটা শুধু আমি আমার গুরুদেবের প্রতি করব, অন্য গুরুদেবের প্রতি করবো না, আমার গুরুবর্গের প্রতি করবো না, পূর্ব গোস্বামীগণ তারা যদি অপ্রাকৃত দণ্ড করে তারা কিছু লিখেছেন সেটা আমি পড়বো না, তো বলো না, ওই যেমন বললাম কবিরাজ গোস্বামী যেমন লিখেছেন পরিচয় কি খেয়ে যেমন আমি ওর লাইনটা উচ্চারণ করবো না, তো ফুটে উচ্চারণ করলে তো পা আমি কখনো উচ্চারণ করবো না, দাস অমুক কহে নাম সংকীর্তন সেখানে আমি অমুক অমুক কৃষ্ণ দাস কাহে কি অমুক কহে নাম সংকীর্তন, এগুলো কি কথা, এগুলো প্রথম লাইনটা তার বলতে হবে, তিনি বলছেন কথাবার্তা তিনি আমি নই, তারপরে তার আনুগত্যে আমি পিছনে দোয়া করছি, বিচার তো এই হয়ে আসছে, নিজস্ব বিচার ঘাড়ে চাকিয়ে দিলে মহাজনের ঘাড়ে চাকলেও হবে না, সব বৈষ্ণবের ঘাড়ে চাকলেও হবে না, এসব বিচার গুলো হয়েছে, আমি যদি কাউকে না বুঝাতে পারি আমি আমার মতো ব্যবস্থা নিলাম, সেখানে কারো বলবার কিছু নেই, আমি যদি কাউকে বলে বুঝাতে পারি তথ্য সিদ্ধান্ত বলে তাহলে আমি সেখানে কিছু করতে পারি, কিন্তু যেখানে আমার বুঝাবার কোনো ক্ষমতা নেই একটা লোক কিছুতেই বুঝবে না আমার সেখানে কিছু করবার নেই, সেখানে আমার করবারও কিছু নেই। সোজা কথা আমার, আমি লোক এমনি চুপচাপ থাকি কিন্তু আমি নিজের আমার বিচার নিয়ে চলিয়ে নি। আমার বিচার মানে শাস্ত্রের যে বিচারটা সেটা যদি আমি কাউকে বুঝাতে না পারি তাহলে আমি বুঝবো আমি অক্ষম, আমি অনধিকারী, এইভাবে আমি চুপ করে থাকবো, কিন্তু আমি আমার ব্যবস্থা নিয়ে নেব। সোজা কথা, এর ভিতরে একটুও কপটতা নেই, আশ্চর্য ব্যাপার। সব বৈষ্ণবগণ যা করছেন, সব গুরুবর্গ যা করছেন, আমি তার থেকে কিছু আলাদা করব বলো না? আশ্চর্য লাগে, বলতে দুঃখ লাগে, কষ্ট হয়, একই জাতীয় বিচার। ভক্তিবিনোদ ঠাকুরের পদাবলী দেখো, নরোত্তম ঠাকুরের পদাবলী দেখো, তার ভিতরে বহু মানে বৈরাগ্য সূচক এবং দীনতা সূচক পদের মধ্যে আছে। সেখানে আমি কি করে গাইব? পদকর্তা তো তিনি, আমি নয় তো। তার যে অপ্রকৃত দৈন্য, তারপরে হস্তক্ষেপ করবার আমার অধিকার আছে? কে অধিকার দিল সে অধিকার? তার পদ তার মতো গাইতে হবে প্রথমে, শেষের দিকে বলতে পারি অঙ্কের দাস কাহে নাম সংকীর্তন এমন বলতে পারি, কিন্তু প্রথম লাইন তো বলার ক্ষমতা আমার নেই, প্রথম লাইন তো আমার উপর আমার। তিনি দৈন্য করেছেন, অপ্রাকৃত দৈন্য, তাহলে আমি কি কখনো এই লাইন গাইব না? কোনো আমাদের কেমন দৈন্য হওয়া দরকার, আমাদের কেমন থাকা দরকার সাধন ভোজন, সেজন্য আমি বলবো না পুরুষের উচ্চারণ করবো না। আমি তো শিক্ষা, আমার শিক্ষা, আমাদের শিক্ষা বললেও বাড়াবাড়ি হয়ে যাবে, আমার শিক্ষা, সেই জন্যই ওলাই বলেছেন তিনি। আমি সেইভাবেই বলবো যে হ্যাঁ, আমাদের এইভাবে দৈন্য শিক্ষা করতে হবে। জগাই মাতা ইয়েতে ভূমিষে প্রতিষ্ঠ, তিনি বলেছেন না, বলেননি তিনি, কেউ গাল চাপিয়ে দিয়ে স্যার। অভাগা দুর্ভাগা থেকে আরো আরো অত্যন্ত আরো কমা কথাগুলো বলা আছে, যেগুলো আমাদের উপর আমাদের দৈন্য, স্বাভাবিক দৈন্য। আমি তারপরে আজকাল করবো কি করে? যদি কেউ দৈন্য করে বলেছেন আমার গুরুবর্গ, এটা কি বিচার একটা? আমি জানবো আমার গুরুদেব স্বাভাবিক দৈন্য করেছেন, অপ্রাকৃত দৈন্য করেছেন তারা, আমার দৈন্য দৈন্য শিকারের মধ্যে, দৈন্যতায় দীনতা শিকারের মধ্যে সেখানে কপটতা আছে, কিন্তু আমার গুরুদেবের দৈন্যের ভিতর তো কপটতা নেই। আমি কপটতা রেখেই বলছি হ্যাঁ হ্যাঁ আমাকে কৃপা করো, দয়া করো। আমার গুরুদেব তার গুরুদেবকে তো এরকম কপটতা রেখে বলেননি, স্বাভাবিকভাবে বলেছেন, অন্তর থেকে বলেছেন। বৈষ্ণবের অপ্রাকৃত দৈন্য, সেটাকে সংশোধন করবার ক্ষমতা আমার আছে, আমি আমি করবো। আমি জানবো আমার গুরুদেব মন্নাথ শ্রী জগন্নাথ মধগুরু শ্রী জগৎগুরু, এই হাজার বার আমি চিন্তা করব। কিন্তু তাই বলে তত্ত্ব সিদ্ধান্তের পরে হস্তক্ষেপ করাতে চলবে না, এটা কি কথা? সব জায়গায় যত পদ আছে পদকর্তার লাইন বলতে হবে আগে, তারপরে বলতে হবে অঙ্কের দাসময়ী, ওইটুকু বলতে হবে। যদি সেখানে তার দৈন্যের পর যদি এ হয় সেজন্য আমার ভিতরে সেই অপ্রাকৃত দৈন্য ভিতরে প্রবেশ করুক, আমার আমার গুরুবর্গের আশীর্বাদ, সেজন্য তার আনুগত্য স্বীকার করে পরে অঙ্কের দাস বলতে হবে। শ্রী কেশবের দাস কারে নাম সংক্ষিপ্ত, পরে আমি বলব তার আনুগত্য, কিন্তু প্রথম লাইন তো তার, ওটা তো আমি বলিনি। ওর মধ্যে কিছু সহজিয়াগিরি আছে, সহজিয়াদের মধ্যে এমন কিছু বিচার হতে পারে, কিন্তু গৌরী মায়ের লোক তো সহজিয়া নয়, প্রাকৃত সহজিয়া নয়, তারা তো ওরকম বলেন না। শুনে আসছি তো আমি প্রভুদের সময় থেকে শুনে আসছি, তুমি যাও অন্যান্য মঠে যাও, তারা কিভাবে কীর্তন করেন শোনো। পদকর্তার লাইন বলবেন বলে অঙ্কের দাস, কিন্তু যেখানে আবার তার নিজস্ব ব্যাপার আছে সেখানে ওটাও বলা চলবে না। ওই যেমন বললাম উদাহরণ, যুগল সেবায় শ্রীরাসমন্ডলে নিযুক্ত করো আমায়, লড়িতা সুখী রাজজ্ঞা কিং করি বিমল ধরি চেপায়, ও লাইন আমার বলবার ক্ষমতা নেই। তো তিনি বলেছেন যদি আমার অধিকার না থাকে আমি গাইবো না ও কীর্তন, আর যদি গাইতে পারি তাহলে একা কেন গাইতে পারি না? অনধিকারের অধিকার প্রাপ্তি, একটা কথা, অধিকারীর অধিকার প্রাপ্তি আর অনধিকারের অধিকার প্রাপ্তি। আমার অত বড় বুকের পাটা আছে, জীবন সেবায় শ্রী আসমন্ডলে নিযুক্ত করা আমার, আমি একজন লেম্যান, আমি বলবো এটা আমার গুরুদেব বলেছেন ওটা, কিন্তু আমি বলতে পারি না। আমার যদি ওরকম আশা আকাঙ্ক্ষা থাকে তা আমি বলবো, চুপচাপ বলবো, চুপচাপ বলবো, ঘরে বসে বলবো, ঘরে বসে কাঁদবো, আমি প্রকাশ্যতে ওটা বলবো না। ওটা তো একটা স্পেশাল অধিকার, আমি হাজার লোকের সামনে ওটা বলবো না, আমি চুপচাপ ঘরে বসে বলতে পারি ওটা, যদি আমার ওইরকম অধিকার দরকার আছে। কিন্তু ওটা বলেছেন কে, কথাটা কে বললেন? কিন্তু স্বেচ্ছা লোক, অধিকারে প্রতিষ্ঠিত ব্যক্তি, তিনি বলেছেন জীবন আছে ভাই শ্রী রাষ্ট্রমন্ডলে নিযুক্ত করো আমায়। কে তিনি? ললিতা সখী অযোগ্যা কিং করি, অযোগ্যা, অযোগ্য শব্দটা বলতে আমার গায়ে লাগবে না, আমি তো খুব ভক্ত। তিনি বলেছেন তার লাইন, আগে ও লাইন বলতে হবে, অযোগ্য কিং করি, আমি নিজে জেনে রাখবো তিনি অত্যন্ত সুযোগ্য, এটা আমার ভিতরকার ধারণা থাকবে। কিন্তু অযোগ্য কিং করি তিনি আপনাকে দৈন্য করে ওটা লিখেছেন, বলেছেন, আমি বলি কেন ওটা? ওটা বেলা আলাদা আইন না, আমার গুরুদেবের বেলায় আলাদা আইন, আর অন্যান্য গুরুবার বেলায় নয়। যেমন কোন মঠের কোন আচার্য তিনি বলছেন যে আমার গুরুর পূর্বে অপ্রকট শব্দটা ব্যবহার হবে, আর সকলের বেলায় অন্য শব্দ ব্যবহার হবে, এটা বুঝি তথ্য দর্শন না? কথা উঠলে আমি ছেড়ে দিয়ে কথা বলব না কাকু, আমি কারো কাকু লক্ষ্য করে কিছু বলছি না, কিন্তু তত্ত্ব দর্শন নিয়ে আলোচনা হবে। আমার গুরুদেব যদি মরে যান তখন আমি বলবো আমার গুরুদেব অপ্রকট হয়েছেন, আর যত সব মঠ মন্দির আছে সেখানকার তাদের গুরুদেব যদি মরে যান তা ওরা মরেই গেছে, ওরা ওদের বেলা অপ্রকট শব্দ লাগানো যাবে না, আবির্ভাব তির্ভাব শব্দ লাগানো যাবে না। কি জাতীয় বিচার গো? ওই মায়াপুরের মহারাজ করছে ওসব, পাঁচি আছে আমার কাছে, আমি সব দেখি ওগুলো। তাহলে দেখছো খালাস, আরো মাকড় মারলে ধোকড় হয়, কিছু হয়নি, আর পরের ছেলে যদি মাকড় মারে তখন 3,000 টাকার ফর্দ হয়। বাবা বাবা কি সুন্দর আইন গো, আইনটা এক থাকবে, আমার ছেলে যদি দোষ করে তারও ফাইন হবে, সে একই ফাইন হবে, অন্য ছেলে দোষ করলেও যে ফাইন হবে, আমার ছেলে দোষ করলেও সেই ফাইন হবে, আইনের কথা এটা। আমি কেন ওরকম করব? গুরু বৈষ্ণবের অপ্রাকৃত দৈন্যের দৈন্যের পর আমার হস্তক্ষেপ করবার কোনো অধিকার নাই, কেউ আমাকে দেয়নি, এ তত্ত্ব সিদ্ধান্ত আমি বুঝাতে পারিনি, সুতরাং আমি আমার ব্যবস্থা নেব। আমার গুরু বৈষ্ণবের মধ্যে আছে এমন জানো, কাশিম বাজারের মহারাজার এতে নিমন্ত্রিত হয়ে প্রভুবাদ গিয়েছিলেন, হরিকথা বলার সময় দেয়নি তারা, মাত্র 5 মিনিট সময় দিয়েছে, উনি সেখানে 3 দিন ছিলেন, 3 দিন না খেয়েছিলেন, তারপর চলে এসছেন। আমি হরিকথা বলতে পারলাম না, হরিকথা বলবার জন্য আমাকে ডাকা হয়েছে, এনেছি, অথচ আমাকে 5 মিনিট সময় দিচ্ছে এরা, আর সকলকে দিচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা করে, তিনি সেখানে জলগ্রহণ করেননি। আমি ওই টাইপের লোক, ভালো খারাপ, ভালো খারাপ কাছাকাছি, তার মধ্যে যে তুলসী পাতার একটা টুকরো নিয়ে পূজা করা যায়, একটা টুকরা, যদি তুলসী পাতা না থাকে কাশ্মীর ওদিকে তুলসী বাঁচে না, সেখানকার লোক কি করে, তুলসী কাঠ থাকে, সে কাঠ ঘষে নিয়ে তাই দিয়ে চন্দন মিলিয়ে করে পূজা করে, তারা লেখা আছে ওগুলো, তো যেগুলো লেখা আছে স্মৃতিতে আমি মানবো, তুলসী পাতার এই পাতা দিতে এই পিঠ দিতে হবে, ও পিঠ দেওয়া যাবে না, এটা কোথায় লেখা আছে? আমাকে দেখাতে হবে, স্মৃতি থেকে দেখালে আমি মানবো ওটা। সব বুঝা হবে না, জীবনের জলে বুঝা হবে না, জীবনের জলে তো আগে মতে, আর গঙ্গা জলে মারা ভেসে যায়, সুতরাং ও দিয়ে কি করে হবে, ও তো ঠাকুরের পা ধোয়া জল, ঠাকুরের পা ধোয়া জল দিয়ে ঠাকুরের পূজা করবো কি করে, কত বড় বড় অভিজ্ঞ সব সব রিসার্চ স্কলার সব মুশকিলের কথা, কোথায় যাবো তত্ত্ব সিদ্ধান্তের জ্বালায়।
পরম
গুরুদেবের নাম করলেই হয়ে গেল নাকি,
আমাকে একদিন বলছে যে গুরুদেব আমাকে বলেছে এইভাবে দিবে আর এইটাই
হয়েছে, ওর গুরুদেব বলেছে তাই হবে, গুরু ভাই বলেছে তা সে ওই করবে আর কি, ঢুকছে চল আজকাল বলো নাকি, গঙ্গার জল ঠাকুরে পুজো লাগবে না, যমুনার জল ঠাকুরে পুজো লাগবে না, ওদিকে টিউবওয়েলের জল লাগছে না, তাতে চামড়ার ওয়াটার আছে, ওদিকে পুকুরের জল লাগছে না, সেখানে লোকে থুতু ফেলে ফেলে, নদীর জলে লাগছে না, এখানে ওতে মরা বেড়ে যায়, কোথাকার জলে লাগছে তাহলে পুজো, তাহলে পুজো হবে কোন জল দিয়ে, তাহলে নদী লাগলো না, পুকুর লাগলো না, দিঘি লাগলো না, টিউবওয়েল লাগলো না, কুয়ো লাগলো না, কুয়োতে ডেঙ্গে মতে পুজো দিয়ে হবে না, তাহলে পুজো
তিনি বলছেন তিনি কিসে করছেন
আমি জানি না, তা আমি দেখবো না ওটা, আমি কথাগুলো নিয়ে যে আলোচনা হচ্ছে সেই নিয়ে কথাটা হচ্ছে, তার গুরুদেবই গুরুদেব আর 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 কারো গুরুদেব না, না তিনি গুরুদেবের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, আর আমি যে শব্দ বলবো যে গুরুদেব বলেছেন সেটা আমি দেখিয়ে দেবো তার বক্তৃতা থেকে, তার এর থেকে আমি দেখিয়ে দেবো, আমি তার নামে চালাবো না, কিন্তু তার দেখিয়ে দেবো হ্যাঁ তিনি এই জায়গায় বলেছেন, এটা এই জায়গায় এটা বলেছেন, বাড়াবাড়ি ফর দি বেটারমেন্ট হওয়া ভালো, বাড়াবাড়িটা ফর দি ওয়াস্ট পসিবল ভিউ, সেই জন্য বাড়াবাড়ি ভালো না, বেটারমেন্টের জন্য ভালো নিশ্চয়ই, তাও নিজেদের সমালোচনা আছে, বলবে অতি বাড়ি যখন না বলে দেবে, সঙ্গে সঙ্গে তত্ত্বদর্শী ব্যক্তি বলে দেবেন আমাকে অতি বাড়িতে সেই বিশেষণ আছে, আবার যদি না মানে গুরুদেবের কথা চরণ করি বিনোদ ধরি চেপাই বলো প্রভু নরতন ঠাকুর বলো, যেখানে দাস নরতন বলেছে সেখানে দাস শব্দটা আমার গায়ে লেগে যাচ্ছে, তো তিনি দৈন্য করেছেন, নরতন ঠাকুর দৈন্য করেছেন, প্রভু কৃষ্ণ দাস কাহে মীন কৃষ্ণ দাস দিনে বেলা প্রভু হয়ে গেল, সবাই এগুলি বিগুলো প্রথমে কত কটা লাইন বলতে হবে সেটা তার দাস ভৃত্ত দাসানুদর্শনী এটা বলতে হবে, দ্বিতীয় লাইন তুমি যাও সব গৌরী মঠে যাও গিয়ে দেখো তারা কি কিভাবে কীর্তনগুলো করেন, পূর্বদের পুরনো শিষ্য এখনো আছেন তাদের জিজ্ঞেস করো গিয়ে যাও, গুরুদেবের নামে চালিয়ে দিলে হয়ে যাবে না, ওরকম কৃষ্ণগণ গুরুগণ তারা তাদের অপ্রাকৃত দৈন্য তারা প্রকাশ করেছেন ভগবানের কাছে, তাতে আমার হস্তক্ষেপ করবার কি অধিকার আসছে, তাতে আমার হস্তক্ষেপ করার কি অধিকার বলো না, বুঝা কথা, এ দৈন্য তারা করেছেন তাদের দৈন্য, তাদের পর হস্তক্ষেপ করছি আমি কেন, তারা দৈন্য করবেন না, আমার গুরুদেব আমি আমার গুরুদেবের কাছে দৈন্য করছি, আমার গুরুদেব প্রভুদের কাছে দৈন্য করছেন, প্রভুবাদ ভক্তিবীর ঠাকুরের কাছে অন্যান্য গোস্বামী বর্গের কাছে দৈন্য করছেন, থাকবে না এটা, এই ধারা থাকবে না, আমার গুরুদেবের কাছে আমি হাজারবার দৈন্য করব,
আপনার গুরুদেব তো কীর্তন টীর্তন করতেন শুনেছেন মানে যেরকম কিছু বলতে,
হ্যাঁ
আমার গুরুদেব
আরে সেই কি সেই নিয়ে ঠেলা ঠেলি জানো, আগানো পর্যন্ত। যেহেতু গুরুদেব আমার বলেছেন আমি এসে জানি কিছু বলি না, যদি আমার গুরুদেবের সঙ্গে ডাইরেক্ট সে সময় হতো সে সময় আমি যুক্তি দিয়ে তাকে বলতাম, কিন্তু তখন তো সুযোগ হয়নি। আমাদের যে গুরু বন্দনা আছে না, গুরু বন্দনা, সেই গুরু বন্দনার ভিতরে আমাদের সুরটা হয় না। অধুনার বিঠুলাচার্য এলেন গৌড়ীয় মঠে, বুঝেছেন, তিনি শুনলেন, তিনি এ ছিলেন, খুব খুব পণ্ডিত ছিলেন এবং প্রভুদের খুব প্রিয় ছিলেন। তা তিনি বলছেন আপনারা এই যে সুর করে বলছেন এ তো হচ্ছে না, ছন্দ এও ঠিক হচ্ছে না, তা এটাকে ঠিক করে বলবেন। তা তিনি নিজে গিয়ে শুনালেন আমাদের গুরুবন্ধনটা, আর সেখানে স্ত্রী চলে যাচ্ছে একদিকে আর একদিকে এ আসছে, সুরতাল লয়মানের বেলায় ওটা হবে। সেখানে যারা সুরতাল লয়মান জানেন তারা ওটা বুঝতে পারেন, কিন্তু সুরতাল লয়মানের যারা ধার ধারেন না তাদের কাছে ওটা কিছুই না, ওটা কিছুই না, কোনো ব্যাপারই না। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামি শ্রীবার্ষ ভানবী দেবী দ্বৈতায় কৃপাধ্যায় কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনী ভ্রম মাধুর্যোজ্জ্বল প্রেমাঢ্য রূপানুভূত শুভ রঘুরাশী নমস্তে গৌরবাণী শ্রী মূর্ত এ দিন তারিণে, বুঝলে, এই হবে নমস্তে গৌরবাণী শ্রী মূর্ত এ দিন তারিণা, নমস্তে গৌরবাণী শ্রী মূর্ত এ দিন তারিণী রূপানুগ বিরুদ্ধাপ সিদ্ধান্ত ধন্ধারি, ওইরকম ধরনের সব একটা অক্ষর চলে যাবে একদিকে যদি সুর করে তুমি বলতে যাও। সেটা সুর ঠিক রাখতে গেলে ছন্দ পতন না হয়, সেজন্য একটা শ্রী একদিকে চলে যাচ্ছে, যে গুরু পরম্পরা আছে আছে না, শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি গাও তো তুমি শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি বদরায়ণ সমকান শ্রীমদ্ধ শ্রী পদ্মনাভ শ্রীমন হরি মাধবান অকভোজয় তীর্থ শ্রী হিন্দু দয়ানিধি শ্রী চলে গেল দিয়ে শ্রী বিদ্যানিধি রাজেন্দ্র জয় ধর্মন ক্রমদ্বয়ম পুরুষোত্তম ব্রহ্মন্ন তত্ত্বং করুণা সিন্ধুনাশয়ম মহাপ্রভু স্বরূপ শ্রী দামোদর প্রিয়ঙ্কর রূপ সনাতন দৌচ গোস্বামী প্রবর প্রভু। এরপরে সব আছে দেখবে, সব এদিক ওদিক চলে যাচ্ছে। তাহলে যদি কেউ কীর্তন করবেন অথচ যদি ওরকম করেন তাহলে তার সুরতাল লয়মান কিছু ঠিক থাকবে না, যেখানে যেটা লাগবে সুরতাল লয়মান এটাও তো ভগবান থেকেই এসেছে। ভক্তগণ আমার উপরওয়ালা গুরুবর্গ তারা সুরতাল লয়মান রেখেই কীর্তন করেছেন করছেন, বুঝেছ, ওই গুরু মহারাজের সময়ই ওটা হয়েছে, দামোদরষ্টা কীর্তনের সময়। এই নিয়ে কত ঠেলা ঠেলি, গুরু মহারাজ বললেন একরকম, বাস্তব ক্ষেত্রে কীর্তন করতে গেলে ওটা আসে না, কিন্তু গুরুদেব বললেন না এইটাই হবে, ঠিক আছে গুরুদেব বললেন যেমন তা ঠিক আছে হয়নি যেমন বলছেন। সেই নিয়ে নারিস আমাদের হে প্রভু তিনি নারিস করলেন গুরুদেবের কাছে, নারায়ণ মহাজ এরকম কীর্তন করেন, নারায়ণ মহাজ তো গাল ফুলে একবারে তার কীর্তনই বন্ধ করে দিলেন, কীর্তনই বন্ধ করে দিলেন। তারপরে সে বহু এটে করে তারপরে আবার ফের তাকে আসরে নামানো হলো, ব্যাপার তিনি বলছেন কি গোকুলে ব্রাজমান হন, আর গোকুলে ব্রাজমান তো অপর কিছু হয়ে যায় মেলে না, ওই নিয়ে খেলা ঠেলি। আর উনি বলে দিয়েছেন বাস, এখন যাদের ওই কীর্তন করা অভ্যাস আছে তারা তো পারবে না ওটা, তাদের ওই অক্ষরে এদিকে ওদিকে চলে যাবে। সুরটা লাইমান ঠিক রাখতে গেলে নমামি চরণ ছ চিদানন্দ রূপম চলে যাবে, আরেকদিকে চলে যাবে, কিন্তু উনি বলছেন সচ্চিদানন্দ রূপম বলতে হবে একসঙ্গে। নমামি চরণ সচ্চিদানন্দ, ওই সচ্চিদানন্দ বেশি হয়ে যায় চক্কর আরেকদিকে, কিন্তু এ ঠিক রাখতে গেলে নমামি চরণ সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলঙ্গ কুলে ব্রাজমান। রামের বিচি সে অনেক বলে বিচিত্র লীলায়ো, রামের বিচি করছে ও রামের বিচিত্র লীলা সেইটা গান হচ্ছে, হয়ে ঘুরে ঘুরে আসছে ও রামের বিচি অনেক অভাগ আছে, তাদের সবাই সবাইকে সৌভাগ্যবান করে দেওয়ার ব্যক্তি একজন আজকাল সৃষ্টি হয়েছে, তাদের তারা সবাই সৌভাগ্যবান, তারা যে দৈন্য করেছেন অপ্রাকৃত দৈন্য সেই দৈন্যের পরে আজকে পারা হচ্ছে আজকাল, যা যা পারো করো গে তোমরা। অবাধা নরোত্তম ঠাকুর, অবাধা লোচন দাস ঠাকুর সব অনেকই সব অবাধার থেকে আরো বেশি খারাপ বিশেষণ আছে, এটা তাদের দৈন্য, আমি তো আরো দৈন্য করিনি,
অন্তরে রাখতে হবে তিনি সৌভাগ্য
মহা সৌভাগ্যবান, তার মতো সৌভাগ্যবান সৌভাগ্যবতী, সৌভাগ্যবান বললেও ভুল হতে পারে, সৌভাগ্যবতী কে আছে, এটা তার নিজস্ব উক্তি দৈন্য, তাহলে বলুক ও বলুক, এই লাইন কখনো বলবে না, বলেছে কীট হইতে মহিষে লবিষ্ট জগাই মাদাই হইতে মহিষে পাতিষ্ঠ, মোর নাম শুনে যেই তার পুণ্য কয়, মোর নাম করে যেই তার পাপ হয়, এমন নির্ঘৃণ্য মরে কে বা দয়া করে, এক নিত্যানন্দ বিনা জগত মাঝের, এই লাইন যেন কখনো উচ্চারণ না করে, বৈষ্ণবের দৈন্য আমাদের ভিতরে ওই দৈন্য আসুক, সেই শিক্ষার জন্য আমার গুরুবর্গ দৈন্য করেছেন অপ্রাকৃত দৈন্য, সেটা শিখাবার জন্য তোমাদের ভিতরে এইরকম দৈন্য ভাব আসুক, স্বাভাবিক দৈন্য আসুক, কপটতা যুক্ত দৈন্য নয়, বলে অনলাইন করে দিলে উচ্চারণ করবে না, গ্যারান্টি না ওর কাছ থেকে, আমি যখন মারা যাবো তখন আমার পায়ে দড়ি বেঁধে দিয়ে হ্যাঁ নবদ্বীপ শহরে ঘুরে 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 বেড়াবে তোমরা, আমার শরীরটা এই করে শেষ হয়ে যাবে, তাহলে আমি করবো তো তাই, বিচারের কথার মধ্যে সামঞ্জস্য কিছু থাকবে না, বা তার কর্মের মধ্যে সামঞ্জস্য থাকবে না, হ্যাঁ তুমি তো কুকুর বলিয়া জানো আমার বলছি তো, কি গাইছি সে চুপ করে গেছিলাম, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, গান তো আবার অপরাধের কেমন হবে, যদি ভাবের সঙ্গে তাহলে ভাবের সঙ্গে একবারে গাড়া করত, ভুল করে যদি ভাবের সঙ্গে গায় সে একেবারে গাড়া করতে
ভারত গ্রাহী জনার্দন,
ভারত গ্রাহী জনার্দন।